এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান হচ্ছে আকীদা ও মতাদর্শ। এতে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই প্রোগ্রামের মধ্যে বিশেষ করে আমরা আকীদা সংক্রান্ত, আল্লাহ পাকের জাত সংক্রান্ত, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের ব্যাপারে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, খতমে নবুয়তের ব্যাপারে আর অন্যান্য এমন অনেক আকীদা যার সম্পর্ক দীনের প্রয়োজনীয় বিষয়ের সাথে রয়েছে, সেগুলো আলোচনা করা হচ্ছে এবং সেগুলো দলিলের সাথে নিয়ম অনুসারে আলোচনা করা হয়েছে। কিছু বিষয় এমন রয়েছে যেগুলো আহলে সুন্নতের অভ্যাসের সাথে সম্পৃক্ত, সেই বিষয়গুলো আমরা আলোচনা করে থাকি। তার মধ্যে বিশেষ করে মিলাদ শরীফের ব্যাপারে আমরা আলোচনা করি, বুজুর্গানে দীনের আরাজ ওরসের বিষয়ে আমরা আলোচনা করে থাকি, ইসালে সওয়াবের ব্যাপারে আমরা আলোচনা করি। তো এগুলো এমন বিষয় যেগুলো আহলে সুন্নতের অভ্যাস কিংবা আহলে সুন্নতের নিদর্শন হিসেবে যেগুলোকে বলা হয়ে থাকে। সফরুল মুজফ্ফরের মাসে বিশেষ করে উরসে আলা হযরত অনেক ধুমধামের সাথে উদযাপন করা হয়ে থাকে, আর সাথে সাথে আর অনেক বুজুর্গানে দীনের উরুসসমূহ এই মাসের মধ্যে রয়েছে। দাতা আলী হাজবেরি রহমতুল্লাহ আলাই ওনার বিশেষ করে উরস উদযাপন করা হয়ে থাকে। উরসের শরী অবস্থান, উরসের প্রমাণ কোত্থেকে এসেছে আর কোন এমন দলিল রয়েছে যার আলোতে উরস উদযাপন করা কিংবা আমাদের অন্যান্য মরহুমদের জন্য আমরা যে ফাতেহা দরুদ যা কিছু আমরা নেক আমল করি তার পিছনে রিজন কি, বেসিক দলিলসমূহ কি, তার উপর আজকে আমরা আলোচনা করব। মনে রাখবেন যে উরস কিংবা উরসের অর্থ সেটা শাদি অর্থাৎ বিবাহের অর্থে, উরস এটা খুশি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এখন আপনি যদি বলেন উরসের অর্থ শাদি কিংবা বিবাহ, আর এটা তো প্রকাশ্যে ওনার দুনিয়া থেকে চলে যাওয়ার দিন হয়, তো সেটাকে উরস হিসেবে ব্যাখ্যা কেন করা হয়ে থাকে? আসল কারণ এটা হয়ে থাকে যে আল্লাহর নেককার বান্দা, প্রিয় বান্দা যখন ওনারা দুনিয়া থেকে চলে যান, এখন দুনিয়া থেকে তো ওনারা পর্দা করেছেন, ওনারা মৃত্যুবরণ করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা সফল কাম হয়ে গেছেন আর প্রকৃত ফিরে যাওয়া ওনাদের নসিব হয়ে গেছে। রব তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে পুরস্কার সম্মাননা যা আল্লাহ নেককার বান্দাদের জন্য আর কামিল বান্দাদের জন্য আপন নেক সলে এবং আউলিয়ায়ে কেরামের উপর আল্লাহর যে পুরস্কার রয়েছে সেটা যে আল্লাহ তাদেরকে দান করেন, যেটা হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে যে যখন সে সমস্ত প্রশ্নের জবাবের মধ্যে ব্যক্তি পরিপূর্ণ সঠিক জবাব দেন, তিনি কবরের মধ্যে কি পুরস্কার পান, ওনার সে কাফন তার পোশাককে জান্নাতি পোশাকে পরিণত করা হয়ে থাকে, ওনার নিচে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হয়, ওনার সে ঘর কবরই জান্নাতের বাগিচা হয়ে যায় আর সীমানা জুড়ে ওনার জন্য ব্যাপকতা থাকে, আর ওনাকে বলা হয়ে থাকে নাম কানৌমাতিল উরুস, ঘুমিয়ে পড়ো। যেভাবে নববধূ ঘুমিয়ে যায়, সবাই জানেন যে নববধূ খুশি উদযাপন করেন, ঘুমান না, বরং সেটা নববধূর জন্য অনেক খুশির একটি দিন হয়ে থাকে, অর্থাৎ তার জন্য সুযোগ চলে আসে। তো এখান থেকে এই শব্দ ব্যাখ্যা করে, এখান থেকে এই শব্দকে নির্গত করা হয়েছে যে উরসে মুবারক এই জন্য বলা হয়ে থাকে তিনি আল্লাহর একজন নেককার বান্দা, যখন উনি দুনিয়া থেকে পর্দা করেছেন আর প্রকৃত বিশাল ওনার নসিব হয়েছে, এখন আল্লাহর অনুগ্রহ এমন ওনার উপরে, তো এটা ওনার জন্য খুশির দিন, ওনার জন্য এটা খুশির দিন। তো আল্লাহ ওনাকে যে পুরস্কার সম্মান দান করেছেন আর উনি এই পুরস্কার পেয়ে সম্মান পেয়ে খুশি, তো এটার উপরে ব্যাখ্যা করার মাধ্যমে উরস বলা হয়ে থাকে। উরসে মুবারক, বুজুর্গানে দীনের আরাস, প্রকৃতপক্ষে তো সেটা যদি সাধারণ কোনো ব্যক্তির ইন্তিকাল হয় তো আমরা বলা হয়ে থাকে সাধারণ কোনো মানুষের, মুসলমানের, তো আমরা বলি বাৎসরিক বাৎসরিক ফাতেহা, কিন্তু এই বুজুর্গানে দিনের ব্যাপারে উর্স বলা হয়ে থাকে, যেটা ওনাদের জন্য খুশির দিন, যেদিন তাদের সান্নির দর্জন হয়েছে আর আল্লাহর রহমত তাদের উপর বর্ষিত হয়েছে। যে নাম কানৌমাতিল উরুস এর মিজদাক হয়ে যায় সেটা খুশির দিন কবরবাসীর জন্য। তো এই জন্য এটাকে উর্স হিসেবে ব্যাখ্যা করা হয়ে থাকে। মূলত এটি ঈসা আলে সওয়াব, অর্থাৎ উর্স একটি নাম দেওয়া হয়ে থাকে, কিন্তু প্রকৃত পক্ষে এই যত সংখ্যক জামায়াত রয়েছে বুজুর্গানের দিনদের যে উরুস উদযাপন করা হয়ে থাকে, তো এতে কি কাজ হয়ে থাকে? সেখানে নাত খানি হয়, সেখানে তেলাওয়াতে কুরআনে পাক করা হয়, সেখানে বয়ান করা হয়, জিকির ও আজকার হয়, খাবার দাবারের ব্যবস্থা হয়, অর্থাৎ লঙ্গরের ব্যবস্থা থাকে। তো আমাকে বলুন যে এই সমস্ত কাজের মধ্যে কোন এমন কাজ রয়েছে যেটাকে আপনি বলবেন যে কোরআন দ্বারা প্রমাণিত নয় কিংবা হাদিস দ্বারা, যে কোরআন পড়া কি কোরআন দ্বারা প্রমাণিত নয়, কোরআনের তিলাওয়াতিত হচ্ছে আর নাত শরীফ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হামদ এবং সানা বর্ণনা করা, তাহলে কি কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে রসুলে পাকের তারিফ করা হয়নি? হুজুরের শান কি বর্ণনা করা হয়নি? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিগণ নিয়ম অনুসারে নাতের ব্যবস্থা কি করতেন না, তারা কি পড়তেন না? আমাদের তো তিরমিজি শরীফের রেওয়ায়ত এটা স্পষ্টভাবে বর্ণনা করছেন, নিয়ম অনুসারে মসজিদে মিম্বর রাখা হতো। কেন রাখা হতো? হজরতে হাসান দাঁড়িয়ে তাতে তিনি সেই আশআর শোনাতেন, নাত শোনাতেন, যে যা নবী পাক আলাইহিসসালামের শানে লিখিত হয়েছে। তো এই আমল হাদিস দ্বারা প্রমাণিত, খাবার খাওয়ানো, কোরআনের মধ্যে যারা খাবার খাওয়ান তাদের ব্যাপারে এবং হাদিসে পাকেও তাদের ফজিলতসমূহ বর্ণনা করা হয়েছে, ওয়াজ নসিহাত বর্ণনা করা। তো এই ওয়াজ করা, আমল বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এগুলো করা কোরআন দ্বারাও হাদিস দ্বারাও প্রমাণিত। তো উরুসের মধ্যে যত সংখ্যক অ্যাক্টিভিটিস রয়েছে, যত সংখ্যক বিষয়াদি এখানে রয়েছে, বিশেষ করে যাদের ব্যাপারে আমি আলোচনা করছি, তো এই সমস্ত জিনিস হচ্ছে যেগুলো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনের মধ্যেও তাদের আলোচনা ব্যাপকভাবে আর হাদিসে পাকের মধ্যেও তাদের আলোচনা ব্যাপকভাবে রয়েছে। তো এই বাহানায় সমস্ত মানুষ একত্রিত হয়ে গেছে আর এখানে আল্লাহ এবং রাসূলের আলোচনা করা হয়ে থাকে, দিনের দিকে তাদের আগ্রহ বেড়ে যায়, আল্লাহ ওয়ালাদের সাথে মোহাব্বত এবং ভালোবাসা তাদের বেড়ে যায়, এটাকে উরুস বলা হয়ে থাকে। আর এটা বেসিক হচ্ছে ঈসা আলে সওয়াব, ওনার বারে গাহে সওয়াব নজর করা হয়ে থাকে, অর্থাৎ সওয়াব পেশ করা হয়ে থাকে, ওনার শিক্ষাসমূহ আলোচনা হয়ে থাকে আর মানুষের দিল সেগুলো শুনে নরম হয়ে যায়। এই হাস্তিসমূহের ওনাদের মাজারাতের মধ্যে গিয়ে ওনারা সেই বরকত প্রাপ্ত হন, ওনাদের দিলও নরম হয়ে থাকে আর তারা ঈসা আলে সওয়াবও করেন। তো উরুসের যে শরী বিধান, যে এক বছর পরে উরুস উদযাপন হওয়া, আর এই ব্যাপারে বিশেষ করে একটি হাদিসে পাক যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বছরে একবার তিনি শোহদায়ে উহুদের মাজারাতের মধ্যে উপস্থিত হতেন, তিনি ওনাদের মাজার যেতেন। উলামাগণ এখান থেকেও উরুসের হাইসিয়ত এর উপর আলোচনা করেছেন আর বৈশিষ্ট্য, উরুসের শরী বৈশিষ্ট্যের উপরে এখান থেকে দলিল নিয়েছেন যে নবী করিম আলাইহিসসালাম শোহদাগণের মাজারে পাকে যেতেন আর এক বছর পরেই যেতেন, বছর পূর্ণ হলে তিনি যেতেন, আর খুলাফাগণও এই আমল করেছেন আর আজ পর্যন্ত আহলে মদিনার এই নিয়ম প্রচলিত রয়েছে। বুধবারে বিশেষ করে ব্যবস্থা করা হয় আর এমনিতে তারা হাজিরি দেন সৈয়দুস সুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য যে সমস্ত শহীদানে উহুদ রয়েছেন এবং উনাদের মাজারে পাকে উপস্থিত হন। তো মূল বিষয়টি বোঝা প্রয়োজন, সেটা হচ্ছে ঈসা আলে সওয়াব। এখন বিশেষ বুজুর্গদের নৈকট্য এবং এই কারণে নৈকট্য তাদের অর্জন হয়ে যায়, আল্লাহ বরকত নাজিল করেন এবং ওনাদের সাথে সম্পর্কের কারণে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন, সুবহানাল্লাহ, দোয়া আল্লাহই কবুল করেন। কিন্তু এমন আউলিয়াগণের যে ওয়াসিলা এবং নৈকট্য অর্জন হয়ে যায়, রব তাবারক ওয়া তাআলা বিশেষ করে ওনাদের দোয়াসমূহ কবুল করে থাকেন। তো এটা সারসংক্ষেপ হিসেবে আমি আরজ করেছি যে উরুসের মধ্যে যে কার্য সম্পাদন করা হয়ে থাকে, কিন্তু বেসিক পেছনে রিজন সেটা ঈসা আলে সওয়াব। অর্থাৎ এভাবে মনে করুন যে উরুস হোক, বাৎসরিক হোক, কুলখানি হোক, চল্লিশা হোক, দশ দিনের হোক কিংবা মহরম শরীফের তাবারুক হোক কিংবা অন্য কোনো মাসের তাবারুক হোক কিংবা আউলিয়ায়ে সালেহিনগণের বারগাহে তাবারুকের সওয়াব পৌঁছানো কিংবা সাধারণ মুমিনদের জন্য সওয়াব কিংবা ইসালে সওয়াবের ব্যবস্থা করা, তো মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এখানে সেটা হচ্ছে ইসালে সওয়াব। ইসালে সওয়াব আসল বিষয় হচ্ছে ইসালে সওয়াব। এখন একটি গাছ রয়েছে, তার উপরে অনেক শাখা প্রশাখা বের হয়েছে, যে শাখাগুলোর কিছু পিছনে, কিছু সামনে, কিছু ডানে, কিছু বামে যাচ্ছে, এভাবে ফলে পূর্ণ শাখা। কিন্তু আসল বিষয় এখানে তার সাথে সেই শাখাগুলো যুক্ত রয়েছে, সে গোড়া মজবুত রয়েছেন, শাখাও মজবুত রয়েছেন, গোড়া না থাকলে এগুলোও থাকত না। তো এই সমস্ত যে বিষয় রয়েছে, ওরস, ফাতিহা, নিয়াজ, কুলখানি, দশ দিন, বিশ দিন কিংবা চল্লিশ দিন, এই সব কিছু কি, এগুলো ইসালে সওয়াব। এটার মূল হচ্ছে ইসালে সওয়াব। আর ইসালে সওয়াব কাকে বলা হয়? একজন ব্যক্তির আমল দ্বারা অন্য ব্যক্তি উপকৃত হওয়া, একজনের আমল অন্যজনের কাছে ইসাল করা, অন্যকে পৌঁছে দেওয়া, তো এটাকে বলা হয় ইসালে সওয়াব। অনেক লোক এটাকে এভাবে ব্যাখ্যা করে দেয় যে লাভই হবে না, একের আমল দ্বারা অন্যের কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? যদি লাভ নাই হতো তাহলে আপনি যে প্রার্থনা করেন নামাজের মধ্যে, আপনি কি দোয়া করেন? আপনি যখন শেষ বৈঠকে বসেন তখন দোয়া করেন আত্তাহিয়াতে, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, মা বাবাকে ক্ষমা করুন, মুমিনদেরকে ক্ষমা করুন। এখন আপনি তো আপনার জন্য দোয়া করেছেন, আপনি তাহলে কেন আপনার মা বাবার জন্য দোয়া করেছেন? আপনি বলবেন যে কোরআন বর্ণনা করেছেন, কোরআন বর্ণনা করেছেন। জি হ্যাঁ, বর্ণনা করেছেন। একের দোয়ার মাধ্যমে অন্যজন উপকারিতা লাভ করেন, এই জন্য তো কোরআনে পাকে এই দোয়ার কথা বলেছেন, এই জন্য আমরা এই দোয়া করে থাকি। যদি তিনি বলেন যে কোনো রকম লাভই হবে না, যে মরে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, তার এখন কোনো লাভ হবে না, তাহলে এই দোয়া কেন করা হয় তাকে? আর এমন একটি আয়াত নয়, অসংখ্য আয়াতের মধ্যে আমাদেরকে দোয়ার ব্যাপারে শিক্ষা দেওয়া হয়েছে। কুরআনের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা গফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। ইরশাদ করলেন, তারা যারা তাদের পরে এসেছেন তারা আরজ করছেন যে হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের ভাইদেরকে ক্ষমা করুন যারা আমাদের পূর্বে ঈমান গ্রহণ করেছেন, সেই মুমিনদেরকে ক্ষমা করুন, ইমানদারদেরকে ক্ষমা করুন, আমাদেরকে, আমাদের পূর্ববর্তীদেরকেও ক্ষমা করে দিন। তো আমাদের দোয়ার মধ্যে যদি পূর্ববর্তীদের কোনো উপকারের না আসে তাহলে আমাদের এই দোয়া এক ধরনের অনর্থক হয়ে যাবে, আমাদের দোয়া কোনো উপকার দিবে না। তো আল্লাহ পাক কি আমাদেরকে মাযাল্লা যে এমন আমলের কিংবা এমন বিষয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন? আল্লাহ তো সেই লোকদের প্রশংসা করেছেন, শান বর্ণনা করেছেন তাদের, যে যারা নিজেদের জন্য দোয়া করেন এবং নিজেদের পূর্ববর্তী যারা রয়েছেন তাদের জন্য দোয়া করেন। তো জানা গেল একের দোয়ার মাধ্যমে অন্যজন উপকার লাভ করেন। হযরতে সাআদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নিজে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রশ্ন করেছেন যে আমার মাতা মৃত্যুবরণ করেছেন, তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এমন উত্তম সৎকার রয়েছে যা আমি তার জন্য করব? তো হুজুর আলাইহিস সালাম কি ইরশাদ করলেন? আল মাউ, পানি। ফাহাফারা বে ইরান ওয়াকাল হাযিহি লিউম্মে সাদ, তিনি কূপ খনন করলেন আর বললেন সেটা উম্মে সাদের জন্য, অর্থাৎ এটার সওয়াব সাদের আম্মা জান, ওনার ওয়ালেদা এটা পাবেন। তো মৃত্যুর পরেই তো এটা বর্ণনা করা হয়েছে। মুসলিম শরীফের আরেকটি হাদিস, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসেন আর বললেন যে আমার মাতা হঠাৎ করেই মারা গেছেন, মৃত্যুবরণ করেছেন, আমার মা হঠাৎ দ্যাট অর্থাৎ মৃত্যুবরণ করেছেন, আমার ধারণা তিনি আমাকে যদি কিছু বলে যেতেন তাহলে সাদকার ব্যাপারে বলতেন, কিন্তু তিনি কোনো ওসিয়ত করে যেতে পারেননি, তিনি হঠাৎ মারা গেছেন, আমি ওনার পক্ষ থেকে করব, উনি কি পাবেন? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে নাআম। সাহাবী জিজ্ঞেস করছেন যে আমি সাদকা করলে ওনার কাছে কি এটা পৌঁছবে? তো হুজুর আলাইহিসসালাম বললেন নাআম। তো এটাই তো আমরা বলছি, তো এই যে আমল আমরা করে থাকি, যে কেউ কোরআন পাঠ করে, কিছু দরুদ পাঠের মাধ্যমে, সাদকা করার মাধ্যমে, কাউকে খাবার খাইয়ে, যে ধরনের নেকি রয়েছে, আপনি পৌঁছে দিন আপনার মরহুমিন, আপনি যেই নিয়তে করবেন আপনাকে আল্লাহ এই সওয়াব দান করবেন, এই পুরস্কার দান করবেন। তো একের নেকির দ্বারা অন্যজন উপকার লাভ করে থাকেন, আর এটাই আমাদেরকে কোরআন থেকে ওটা প্রমাণিত হচ্ছে, আর হাদিসে তৈয়বা থেকেও এই কথা স্পষ্ট হচ্ছে, প্রমাণিত হচ্ছে। তো সাধারণ মরহুমদের জন্য ইসালে সওয়াব করুন কিংবা আউলিয়ায়ে সালিহীনদের জন্য করুন। পার্থক্য হচ্ছে এইদিকে আমরা উর্স করি যে ওনারা এমন জীবন যাপন করেছেন যেটাকে কোরআন ইরশাদ করছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওনারা এমন ইমানদার ছিলেন যে সব সময় ভয় করেছেন, তাকওয়া পরহেজগারির সাথে জীবন কাটিয়েছেন। লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা, তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ আখিরাতেও সুসংবাদ, আর মানুষ সেখানে গিয়ে নিজের আমলকে সংশোধন করেন, রুহানিয়ত প্রাপ্ত হন। এটা ভুল প্রচার হয়ে থাকে যে মাজারের মধ্যে শিরক হয়, মাজারের মধ্যে এমন হয়। কোন মাজারের মধ্যে শিরক হয়, এমন কোন মাজার দেখেছেন? মাজারকে শিরকের সাথে মাজাল্লাহ ব্যাখ্যা করা, মাজারকে মাজাল্লাহ শিরকের আড্ডাখানা বলে দেওয়া। কিছু এমন বেবাক লোক রয়েছে যে যারা এইভাবে বলে থাকে। কোনো মুসলমানদের আকীদা এমন হতে পারে না যে তারা কোনো সাহেবে মাজারকে তারা খোদা মানে, মাজাল্লাহ সুম্মা মাজাল্লাহ, কখনো নয়। আল্লাহর বান্দা ওনাদেরকে মানা হয়ে থাকে, ওনারা আল্লাহর বান্দা, নেক বান্দা, অলিয়া হিসেবে ওনাদেরকে বিবেচিত করা হয়। আর আউলিয়া আল্লাহর শান কি কোরআনের মধ্যে বর্ণনা করা হয়নি? তাহলে কি রব তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে তাদের শানকে বর্ণনা করেননি? হাদিসের মধ্যে কি তাদের শান বর্ণনা করেননি যে ওনাদের মকাম মর্তবা রয়েছে? মানুষ তো সেখানে যায় আকিদাতের সাথে, আর দোয়া সেখানে এই আকিদার সাথে করা হয় তাকে, যে সেখানে আল্লাহর কাছেই চাওয়া হচ্ছে, এই হাস্তিগণের ওসিলা দেওয়া হয়। তো কোত্থেকে শিরিক হয়েছে? কোন বিষয়টিকে আপনারা শিরিক হিসেবে ব্যাখ্যা করছেন? শিরক হচ্ছে এটা, আর যারা শিরক বলে থাকে তাদেরকে জিজ্ঞেস করুন, তারা শির কাকে বলে জানেই না শির কাকে বলা হয়। শির হচ্ছে যে আল্লাহর মতোই অন্য কাউকে মনে করা, ইবাদতের যোগ্য আল্লাহকে ছাড়া অন্য কাউকে মানা। যেইভাবে জাত সিফাত এবং শানের সাথে আল্লাহকে মানা হয় সেইভাবেই অন্য কাউকে মানা, আল্লাহর অংশীদার করে নেওয়া। তো ভাই, কি অলিয়ায়ে সালিহীনদের ব্যাপারে কি মুসলমানদের এই আকীদা হয়ে থাকে? কারও এই আকিদা নেই। এই আকিদা তো আম্বিয়াগণের ব্যাপারেও কারো থাকে না। আউলিয়াই কেরাম ওনারা তো আল্লাহর খাস বান্দা, রসুল, আম্বিয়াগণ। আল্লাহ ওনাদেরকে শান দান করেছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীদের সর্দার করেছেন। তো যারাই ওনাদেরকে সম্মান করেন তাদেরকে শিরক হিসেবে আখ্যায়িত করা হয় যে ওনারা শিরিক করছেন। কখনো শিরক নয়, আমাদের উলামাগণ স্পষ্ট বর্ণনা এ ব্যাপারে করেছেন। মাজারকে কেউ তাওয়াফ করলে বলেছেন যে হারাম, এটা জায়েজ নয়। আল হযরত আলাইহি রহমাও এটা বলেছেন, সিজদা করলে জায়েজ নেই, এটা হারাম। আর যদি কেউ মাযাল্লাহ ইবাদত করার ক্ষেত্রে সিজদা করে তাহলে এটা শিরক এবং কুফরি। এই শিক্ষা তো আমাদের উলামায়ে কিরামগণই দিয়েছেন, কিতাব লিখেছেন। কিন্তু সাধারণ মানুষের মধ্যে যারা ইলমের দিক থেকে কমতি তাকে, যাদের ইলমের ঘাটতি রয়েছে, সাধারণ যাকে আওয়াম বলে তাকে, এ ধরনের জাহিল থেকে জাহিল ব্যক্তিও যদি হয়, এ সমস্ত ব্যক্তি যদি বলে যে সিজদা করুন গাইরে খুদাকে, আল্লাহ ছাড়া কাউকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করুন, কোনো অবস্থায় হতে পারবে না। কোনো ব্যক্তি, সাধারণ নর্মাল ব্যক্তিও কাউকে সিজদা করতে পারবেন না যে সে ইবাদত হিসেবে সিজদা করছেন। হ্যাঁ, নিজের জাহালতের ভিত্তির উপরে যদি কেউ কোনো জায়গায় গিয়ে সিজদা করেন তো তাকে এটা বলা হবে যে সে হারাম করছে, এটা বলবেন যে সে হারাম করছে। কেউ যদি কোনো মাজারের মধ্যে অথবা কারো সামনে গিয়ে সিজদা করেন তাকে বলা হবে যে সে হারাম করছে, তাকে এটা বলা হবে। কিন্তু আমরা আজ পর্যন্ত এমন কোনো মাজারও দেখিনি যেখানে সিজদা করা হচ্ছে। জানা নেই কেমন লোক এখানে আসে, নিজেই নিজের বন্ধে গিয়ে ছেড়ে দিয়ে তাদেরকে সিজদা করান, ছবি তোলেন আর সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেন। আমরা তো কখনোই দেখিনি, কিন্তু তথাপিও আমরা, এটা আমাদের জিম্মাদারি, আমরা যথার্থ মাসাল আপনাদের বলে দিচ্ছি এবং আদায়ও করছি যে যে কেউ সিজদা করলে সেটা হারাম, আর ইবাদতের নিয়তে যদি কোনো মাজারে সিজদা করেন এটা কুফরি এবং শিরক। কিন্তু এমন মাজার আপনি কোথাও খুঁজে পাবেন না, এমন মাজার কোথাও নেই। আমরা তো ওনাদের উসিলা দিয়ে আল্লাহর বারে গাহে প্রার্থনা করি, ওনারা আল্লাহর নেক বান্দা, বুজুর্গ বান্দাগণ, ওনাদের ওসিলা দিয়ে দোয়া করি আল্লাহ আমাদের দোয়াসমূহ কবুল করে নেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাই কোটি মানুষের পেশোয়া ইমাম, তিনি হজরতে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার মাজারে পাকে যেতেন, বলেছেন যখনই কোনো মুশকিল সামনে চলে আসত ওনার মাজারে যেতাম, দুই রাকাত নামাজ পড়তাম, দোয়া করতাম, ওনার ওসিলা দিতাম, আমি সেখান থেকে ওঠার আগে আল্লাহ হাজত পূর্ণ করে দিতেন। সুবহানাল্লাহ। দাতা আলী হাজবেরি রহমতুল্লাহ আলাই ওনার দিকে নিসবত করা এই শের কিংবা এমনিতে দাতা সাহেবের মাজারের মধ্যে নকশা গঞ্জে বখশে ফৈজ আলম মজহরে নূরে খুদা না কে সারা পীরে কামিল কামিলারা রহনুমা গঞ্জ বখশ ফৈজ আলম অর্থাৎ অনুগ্রহকারী আলমকে ফয়জ দানকারী মজহরে নূরে খুদা আল্লাহর নূরের মজহার অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে নূর আসে সেই নূরকে প্রকাশকারী আর আমাদেরকে হাদিসে বর্ণনা করা হয়েছে হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করা হয়েছে বান্দা যখন আল্লাহর ইবাদত করতে থাকেন অতপর ফরজসমূহ বারেগাহের মধ্যে ফয়জ হাসিল করতে থাকেন নফলের মাধ্যমে তো তিনি এই মকামের মধ্যে পৌঁছে যান যে আল্লাহ ইরশাদ করেন আমি সেই বান্দার হাত হয়ে যাই সেই বান্দার চোখ হয়ে যায় তার কান হয়ে যায় যেটা দ্বারা তিনি শুনেন আল্লাহ বলছেন এটা হাদিসে কুদসি উলামাগণ এটার ব্যাখ্যার মধ্যে লিখেছেন এটার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে যে তিনি তার চোখ আল্লাহর নূরে জালালের মজহার তিনি হয়ে যান তো সেই প্রকাশ ওনার চোখ এমন হয়ে যান যে তিনি তখন কাছে দূরের কোনো পার্থক্য থাকে না তিনি দূর দূর পর্যন্ত দেখেন ওনার হাতের মধ্যে তখন এমন শক্তি চলে আসে কেননা আল্লাহর নূরের তিনি এমন প্রকাশ ঘটিয়ে ফেলেন তো ওনার হাতের মধ্যে শক্তি চলে আসলে উনি পরিবর্তন করতে পারেন উনি পরিবর্তন করতে পারেন দূর দূর পর্যন্ত পরিবর্তন করেন আল্লাহ ওনাকে এই ক্ষমতা দেন ওনার কানে শোনার মতো এমন শক্তি সৃষ্টি হয়ে যায় দূর দূরান্তের কথা তিনি শুনতে পান তো এমন হতে পারেন না যারা আউলিয়াগণকে বুঝবেন আম্বিয়ায়ে কিরামগণকে বুঝবেন কুরআন হযরতে সুলাইমান আলাইহিসসালামের ওয়াকিয়া বর্ণনা করেছেন যে তিনি একটি পিঁপড়ার তিন কিলোমিটার দূরত্ব থেকে এত কিলোমিটার দূরত্ব সত্ত্বেও পিঁপড়ার আওয়াজ শুনেছেন ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা পিঁপড়ার আওয়াজ শুনে তিনি হেসে দিলেন যে এই পিঁপড়া আমাদের ভয়ে যে আমাদের সৈন্যদল আসছে তো নিজের সঙ্গী সাথীদেরকে বলছেন যে তোমরা প্রবেশ করে নাও নিজেদের গর্তের মধ্যে এমন যেন না হয় যে ওনারা আসলে তোমাদের ক্ষতি হবে তো তিনি হাসলেন পিঁপড়ার সে কথায় শুনে এ পিঁপড়ার আওয়াজ ও আল্লাহর নবী এটা শুনে নেন আমার ভাইয়েরা আল্লাহ ওনাদের এই শ্রবণ শক্তি দান করেছেন তো দান করার দাত আল্লাহর অনুগ্রহ করেন আল্লাহ তালা আম্বিয়াগণের কাছে যা কিছু রয়েছে আউলিয়াগণের কাছে যা কিছু আছে এগুলো আল্লাহর অনুগ্রহে যখন ব্যাপক পার্থক্য তাহলে শিরিক এখানে কোথায় এটাকে শিরিক হিসেবে কিভাবে ব্যাখ্যা করবেন তো এইভাবে যারা অপপ্রচার চালায় একেবারে একশো পার্সেন্ট ভুল আমরা তো দেখি আউলিয়া কিরামের মাজারাতের মধ্যে মানুষ কুরআন পড়েন মানুষ তসবিহ পড়ছেন মানুষ জিকির আজকার করছেন এখন যদি কেউ আলাদাভাবে একেবারে আলাদাভাবে কেউ যদি এটা করেন তাহলে এটা কোন জায়গায় নেই আমরা আপনাদের যদি হজের সফর বলেন আমরা সেখানেও আপনাদেরকে এটা দেখাতে পারি যে এত সংখ্যক লোক লাখো লাখ লোক ইবাদত করছেন তাদেরকে ছেড়ে অনেকেই কিছু দেখবেন যারা হজ করছেন সাথে এই কাজগুলো তারা করছেন এখন তাদের কারণে হজকে আপনারা কি বলবেন কখনো নয় বরং সেই লোকদেরকে বোঝানোর চেষ্টা করা হবে তো আল্লাহ যেন অন্তরে বোঝার শক্তি দেন এই কথা এই আলোচনা যেন অন্তর ছুঁয়ে যায় যে এমন ভুল ধারণা অলিয়াগণের মাজারাতের ব্যাপারে কোনো অবস্থায় প্রচার করা উচিত নয় আল্লাহ পাক আমাদেরকে অলিয়ায়ে সলিহীন কামিলীন ওনাদের নিসবত আমাদের আরও বেশি জোরদার করুন এর উপর ইস্তিকামত দান করুন আর আমাদেরও উচিত যে ওদিক থেকে অধিকতর আমাদের এই বুজুর্গানে কিরামদের অলিয়ায়ে সলিহীন কামিলিনদের আমাদের ইসালে সওয়াব পৌঁছে দেওয়া রব তাআলা আমাকে আপনাকে এর বরকতে মালামাল করে দিন আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এসো ইলম শিখি এসো ইলম শিখি এসো ইলম শিখি এসো ইলম শিখি